দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয় খোদা মহান দেখবে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله কাছের এবং দূরের দেশের প্রবাসী সকলকে জানাই মাদিনী চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ। আসুন আমরা শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল নামায় এক কিরাত সওয়াব লিখে দিবে।
সুবহানাল্লাহ,
এক কিরাত হচ্ছে ওহুদ পরিমাণ সমপরিমাণ সওয়াব।
সুবহানাল্লাহ,
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জ্ঞানমূলক শিক্ষামূলক অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। আজকে আমরা আবারও হাজির হয়েছি একই সময় আপনাদের সন্নিকটে আরেকটি নতুন বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর আজকের বিষয়টি হচ্ছে মৃত ব্যক্তির প্রতি দয়া। মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেককেই গ্রহণ করতে হবে, জন্মিলে মরিতে হবে একটি কথা আছে। তো এটা প্রতিটি ধর্মের যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকেরই এটা আমাদের একেবারে ইউনিভার্সাল ট্রুথ, যেটা হচ্ছে মৃত্যুর স্বাদ আমাদেরকে সকলকে গ্রহণ করতে হবে। তোমাদের নিচের দর্শক শ্রোতা, এই যে মৃত ব্যক্তি, যে কিছুক্ষণ পূর্বেও জনাব বলে যাকে সম্মোহিত করা হতো, কিছুক্ষণ পূর্বেও যাকে নাম ধরে ডাকা হতো, সেই ব্যক্তিটা মৃত্যুর পর সে লাশ হয়ে যায়। তো তাকে মৃত ব্যক্তি বলে সম্মোহিত করা হয়। তো এই মৃত ব্যক্তির তার মৃত্যুর পর তার সাথে আমাদের কীরূপ আচরণ হওয়া চাই, তার জন্য আমাদের কী করণীয় রয়েছে এবং তার জন্য আমাদের কী দায়িত্ব রয়েছে, ইনশাআল্লাহ সকল কিছু বিষয় আমরা আজকে মাদানী ফুল দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সাথেও রয়েছেন আমাদের রফিক ভাই। রফিক ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ আলা কুলি হাল। রফিক ভাই আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি নতুন বিষয় নিয়েছি। আপনি শুনেছেন যে মৃত ব্যক্তির প্রতি দয়া। তো একজন মৃত ব্যক্তি তার মৃত্যুর পর মৃত ব্যক্তির অবস্থাটি সম্পর্কে আপনি আমাদেরকে কিছু মাদানী ফুল দিন।
মাশাআল্লাহ, দেখুন মৃত্যু যেটা বলেছেন আপনি, এটা তো চরম একটা সত্য একটা বিষয়। আমি প্রায় সময় আলোচনা করে থাকি, আলোচনা করার সুযোগ যখনই হয় তখনই আমি বলি অনেক সময় যে পৃথিবীতে অনেক কিছু নিয়ে ডিবেটিং হয়েছে তুষার ভাই, কন্ট্রাডিকশন রয়েছে, কনফ্লিকশন রয়েছে। আপনি দেখুন যে মহান আল্লাহ তবারক ওয়া তাআলা তাকে নিয়েও বিতর্ক রয়েছে, কেউ মানে কেউ মানে না, কেউ আস্তিক রয়েছে কেউ নাস্তিক রয়েছে। কোরআনকে নিয়ে দুর্ভাগা যারা হতভাগা বিতর্কে জড়িয়ে যায়, হাদিসকে নিয়ে জড়িয়ে যায়। বাট ওনলি ওয়ান থিং, একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেথ, মৃত্যু। এটা নিয়ে কোনো ডিবেটিং নেই, কোনো
মত পার্থক্য
কন্ট্রাডিকশন নেই, কোনো কনফ্লিকশন নেই, কোনো সাংঘর্ষিকতা নেই। মানে এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান কনফেস দ্যাট আই মাস্ট ডাই ওয়ান ডে, আমাকে একদিন মরতে
হবে।
তো এই মৃত্যু এমন একটা বিষয় যেটা ইউনিভার্সাল ট্রুথ আপনি বললেন, এটাকে কেউ কখনো এড়িয়ে যেতে
পারবে না।
মৃত্যু যখন আসবে তখন এই মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারবে না। আর একজন মৃত ব্যক্তি মৃত্যু বরণের পর তার যে অবস্থাদি, তার যে অসহায়ত্ব, তার যে করুণ পরিণতি, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোকপাত করব। যেমন শরহুস সুদূর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আর এই ঘটনাটা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া, তিনি তার রিসালা মৃত ব্যক্তির অসহায়ত্বের মধ্যে তিনি লিখেছেন যে প্রখ্যাত আলিম ও মুহাদ্দিস এবং প্রসিদ্ধ তাবেয়ী বুজুর্গ হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ তাআলা আলাই হতে বর্ণিত যে মৃত ব্যক্তি সব কিছু জানতে পারেন, একজন মৃত ব্যক্তি
সব কিছু জানতে পারেন,
বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, এমনকি সে গোসলদাতাকে বলে, যিনি গোসল দিয়ে থাকেন গোসলদাতাকে বলে, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াসিতা দিচ্ছি, দোহাই দিচ্ছি, তুমি গোসল দানে আমার সাথে নম্রতা প্রদর্শন করো।
জি,
অর্থাৎ আমাকে নরমভাবে, আলতোভাবে, কোমলভাবে আমাকে গোসল দাও, আমাকে কষ্ট দিও না, কেননা এই দেহটা আগেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যার যার হয়ে গেছে। মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যু যখন আপনার রু যখন দেহ থেকে বের হয়, তখন কিতাবের মধ্যে এসছে যে এর যে সর্বনিম্ন যে যন্ত্রণাটুকু, সর্বনিম্ন যে মমিন বান্দার সাথে হয়, সেটা হচ্ছে এরকম যে একটা কাঁটা যুক্ত একটা গাছের মধ্যে,
কাঁটা যুক্ত একটা গাছ,
সেটা বড়ই গাছও হতে পারে, মান্দার গাছও হতে পারে, সেই গাছের মধ্যে একটা গামছা ফেলে দিয়ে, ভিজা গামছা ফেলে দিয়ে সেটাকে টানলে, যেভাবে গামছাগুলো যেভাবে রেজা রেজা হয়ে যায়, তার তার হয়ে যায়, ঠিক এভাবে মৃত ব্যক্তির শরীরটাও কিন্তু তার তার রেজা রেজা হয়ে যায় মৃত্যুর সময়। আর এটা হচ্ছে কিন্তু মানে সর্বনিম্ন কষ্ট, আর গুণাগার যে হবে তার তো আল্লাহ তালাই ভালো জানেন। তো কাজেই তখন মৃত ব্যক্তি গোসলদাতাকে আহ্বান করে, তোমাকে আল্লাহ তালার দোহাই দিচ্ছি, তুমি আমার সাথে নম্রতা প্রদর্শন করো। আর যখন মৃত ব্যক্তিকে খাটে রাখা হয়, তখন তাকে বলা হয় যে নিজের ব্যাপারে মানুষের মন্তব্যগুলো শোনো। ফেরেশতারা বলে যে তোমার ব্যাপারে যে মন্তব্য মানুষরা করছে সেটা তুমি
শোনো,
শোনো কি বলছে, ভালো বলছে নাকি মন্দ বলছে। তো কাজে মৃত ব্যক্তি শুনতে পায়, অনুধাবন করতে পারে, যেটা আমরা বাহ্যিক দৃষ্টিতে এটা আমরা বুঝতে পারি না। আমিরুল মুমিনীন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মদিনার তাজেদার উভয় জগতের সর্দার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তিকে যখন খাটে রাখা হয় এবং তাকে নিয়ে তখনও তিন কদম মাত্র অতিক্রম করা হয়েছে, তখন সে বলে, আর তার কথা মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ তাআলা যাদের চান তাদেরকে শুনিয়ে থাকেন। মৃত ব্যক্তি বলে, হে আমার ভাইয়েরা এবং হে আমার লাশ বহনকারীরা, তোমাদেরকে যেন দুনিয়া ধোকায় না ফেলে। এটা জগৎবাসীদেরকে সে বলতে থাকে, মৃত ব্যক্তি, কিন্তু আমরা শুনতে পাই না, কারণ সে শোনার শ্রবণ শক্তি আমাদের নেই। জিন এবং মানব জাতি ছাড়া আল্লাহ তাআলা যাদেরকে শোনার শক্তি দান করেন কেবল তারাই
শুনতে পায়।
তো কাজেই তখন মৃত ব্যক্তি বলতে থাকে যে হে আমার ভাইয়েরা, হে আমার লাশ বহনকারীরা, তোমাদেরকে যেন দুনিয়া ধোকায় না ফেলে যেভাবে আমাকে ধোকায় ফেলেছিল, আর সৃষ্টি যেন তোমাদেরকে খেলায় মগ্ন না রাখে যেভাবে আমাকে মগ্ন রেখেছিল। আমি যা কিছু উপার্জন করেছি তা নিজের ওয়ারিসদের জন্য রেখে যাচ্ছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নেবেন আর আমাকে পাকড়াও করবেন, অথচ আজ তোমরা আমাকে বিদায় জানাচ্ছ এবং আমাকে আহ্বান করছো, অর্থাৎ আমার জন্য কান্নাকাটি করছো। তো কাজেই এই কথাগুলো মৃত ব্যক্তি জগৎবাসীদের উদ্দেশ্যে আহ্বান করতেই থাকে, বলতেই থাকে। তো কাজেই এই তো হচ্ছে মৃত ব্যক্তির অবস্থা। এরপর কবর দেশের যে অবস্থাটি রয়েছে সেগুলোর আলোচনা, ব্যাপক আলোচনা রয়েছে। তো এই তো গেল তুষার ভাই আপনার মৃত ব্যক্তির মৃত্যুর পর পরের অবস্থা, এরপর কবরাদি, এরপর কবরে রাখার পরে কবর দেশের অবস্থা, সেটার দীর্ঘ আলোচনা। তো কাজেই তুষার ভাই এই তো গেল মৃত ব্যক্তির পরের অবস্থা, এরপর কবর দেশে রাখার পর, কবর দেওয়ার পর সেখানকার বিস্তারিত আলোচনা,
জি
দীর্ঘায়িত হবে,
মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে যে বিষয়টা আপনি বললেন, যেটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি না, কিন্তু মৃত ব্যক্তি আমাদেরকে, যারা আমরা দুনিয়ার মধ্যে রয়েছি, তাদেরকে আমাদের অনেক কিছু বলে আহ্বানও করেন।
জি,
তো যেটা বিষয় হচ্ছে, সর্বপ্রথম যেটা আপনি বললেন, যখন তাকে গোসল দেওয়া হয়, তার সাথে যাতে নম্র আচরণ করা হয়,
কোমলভাবে
কোমলভাবে
আলতোভাবে গোসল দেওয়া,
এটা হচ্ছে তার উপর দয়া করা,
দয়া করা,
দয়া করা। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল। এরপর হচ্ছে যখন তাকে খাটির মধ্যে রাখা হয়, তখনও মৃত ব্যক্তি আহ্বান করতে থাকে যাতে করে আলতোভাবে তাকে রাখা হয় খাটের মধ্যে, যাতে করে একটা মানুষকে নরম প্রকৃতি যেভাবে আচরণ করা, একটা এক মানুষ অপর মানুষের সাথে আচরণ করে, ঠিক একেবারে কবরে রাখা পর্যন্ত যে একটা ধাপ, এই প্রথম ধাপটা হচ্ছে যাতে করে যারাই তাকে দাফন কাফন করবে, জানাজা পড়াবে, প্রত্যেকে যাতে তার উপর দয়া করে, অর্থাৎ নরমীয়তা, নরমভাবে তার সাথে আচরণ করে,
দ্রুত যেন জানাজা পড়িয়ে দেয়।
জি জি জি,
যখন খাট তুলবে তখনও যেন আলতোভাবে তোলে।
জি,
রাস্তা দিয়ে যখন নিয়ে যাবে তখনও যেন কোনো প্রকার তার দেহের মধ্যে
আঘাত না
লাগে।
জি,
অনেক সময় ট্রাকের উপরে তোলা হয়,
জি, তাড়াহুড়া করে লাশ
তাড়াহুড়া করে তোলা হয়,
এদিক ওদিক হতে থাকে,
দেখা যায় যে সে তো তখন এই মৃত দেহগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে এখন বর্তমান দিনগুলোতে দেখা যাচ্ছে যে একজন মৃত ব্যক্তির একাধিক নামাজে জানাজা অনুষ্ঠিত হয়,
মানে এক একজনের আবদার রাখতে গিয়ে এটা বারবার করা হচ্ছে,
তার দাপ্তরিক স্থানেও করানো হচ্ছে, তার গ্রামের বাড়িতেও করানো হচ্ছে, সে যেখানে থাকছে শহরে সেখানেও হচ্ছে। তো এইভাবে বিলম্বিত হয়। তো বিলম্বিত হওয়ার কারণে মৃত ব্যক্তির যে কষ্টটা আছে, এটা মানে তার বেড়ে যায়, তার টানা হেঁচড়া যে তাকে করতে হয় বিভিন্ন জায়গায় নিয়ে তাকে, এর কারণে কিন্তু মৃত ব্যক্তির কষ্টটা বহু গুণে বেড়ে যায়। সেটা যেন না করি,
না করি আমরা। তোমাদের নিশ্চয় দর্শক শ্রোতা, একজন মানুষের ইন্তেকালের পর থেকে এবং তাকে একেবারে দাফন করা পর্যন্ত এই যে একটি ধাপ, এই ধাপের মধ্যে যে কার্যক্রমগুলো রয়েছে, যতটুকু তার জন্য সহনশীল রয়েছে, যতটুকু শরীয়তের হুকুম রয়েছে, আমরা সেদিকে যদি খেয়াল রাখি, তাহলেই কিন্তু হবে মৃত ব্যক্তির উপর আমাদের দয়া করা। একজন মৃত ব্যক্তি যখন, একজন মানুষ ইন্তেকাল করে, হয়তোবা কারো পরিবারের বাবা, হয়তোবা মা, হয়তোবা চাচা, যেই হোক, তো এই মৃত ব্যক্তি ইন্তেকালের পর শুধুই কি তাকে আমরা গোসল করিয়ে, কাফন দাফন পরিয়ে, জানাজা দিয়ে ইন্তেকালের পর তাকে লাশ দাফন করে ব্যাস আমাদের কার্যক্রম শেষ? যদি এতটুকু হয় তাহলে মনে করব যে আমরা এটা একেবারেই আমাদের জন্য সংকীর্ণ মনতা। তো এরপরও যে আমাদের কাজ রয়েছে, সেটা শরীয়তের হুকুম রয়েছে, আমরা যাব একটি প্রশ্নের আকারে যে রফিক ভাই, মৃত ব্যক্তির প্রতি আমাদের করণীয় কি রয়েছে? একজন মানুষ ইন্তেকালের পর তার জন্য আমরা তো শুনলাম প্রথমেই তার দাফন কাফনে যে বিষয়গুলো, নম্রিয়তা ভাব প্রকাশ করা, তো এরপরও আমাদের কি করণীয় রয়েছে এবং আরও কি বর্জনীয় বিষয়গুলো রয়েছে যে এই বিষয়গুলো আমরা মৃত ব্যক্তির জন্য বর্জন করব?
বেশ চমৎকার প্রশ্ন করেছেন তুষার ভাই। মৃত ব্যক্তির প্রতি আমাদের অনেক অনেক কিছু করণীয় রয়েছে, আবার কিছু কিছু কাজ বর্জনীয় রয়েছে। তো ইনশাল্লাহ সেদিকে আমরা যাচ্ছি। যেমন মৃত ব্যক্তির মৃত্যুর পর যে কাজগুলো এখনতই করা বাঞ্ছনীয়, তা হচ্ছে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব,
আচ্ছা,
তাদের জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করে দোয়া করা। যেমন মা বাবার ক্ষেত্রেই যদি আমরা আলোচনা করি, মা বাবা যখন দুনিয়া থেকে যখন চলে যায়, সন্তান মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং কি দোয়া করব তাও কিন্তু শিক্ষা
দিয়েছেন
আল্লাহ তাবারক ওয়া তাআলা। যেমন সূরা বনি ইসরাইলের আয়াত নম্বর 24-এ আল্লাহ তাআলা স্বয়ং সেই দোয়া শিখিয়ে দিচ্ছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। তুষার ভাই, মা বাবার জন্য দোয়া, এখন যারা মৃত আত্মীয় স্বজন রয়েছে, যারা মৃত পাড়া প্রতিবেশী রয়েছে, চেনা জানা যারা, যাদেরকে সাথে উঠা বসা ছিল, বন্ধুত্ব ছিল, তাদের প্রতি তো করণীয় রয়েছে,
অবশ্যই,
তাই না? তো তাদের প্রতি আমরা কিভাবে দোয়া করব, তো সে ব্যাপারেও কিন্তু কোরআন হাদিস সুস্পষ্টভাবে আমাদেরকে সেই দিক নির্দেশনা। আর সর্বোপরি কিতাবের মধ্যে এসছে তুষার ভাই,
জি,
যে মৃত ব্যক্তিদের জন্য জগৎবাসী অর্থাৎ জীবিত ব্যক্তিদের দোয়া কতটুকু উপকারী সেটাও কিন্তু কিতাবের মধ্যে এসছে। যেমন হাদিসে পাকের মধ্যে এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম কিছুটা এমন যে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু যখন কবর থেকে বের হবে তখন গুনাহ মুক্ত হবে।
সুবহানাল্লাহ।
কেননা মুমিনদের দোয়ার কারণে তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
মুমিনদের দোয়ার কারণে
আল্লাহ,
তো দুনিয়ায় যারা মুমিন ব্যক্তি তাদের জন্য দোয়া করবে, মুমিন মুসলমান যারা তাদের জন্য দোয়া করবে, তাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মৃত ব্যক্তিদের গুনাহগুলোকে
মুছে দিবেন,
মুছে দেবেন, ক্ষমা করে দেবেন
আল্লাহ।
তো এটা গেল আত্মীয় স্বজনের ব্যাপারে। তো কাজেই এই তো গেল দোয়া করা, ইসালে সবাব করা, তাদের জন্য কবরে গিয়ে মাগফিরাতের জন্য দোয়া করা, কোরআন তেলাওয়াত করা।
সুবহানাল্লাহ।
আপনি কিছু জানেন না, দরকার নেই, আপনি একবার সূরা ফাতিহা পাঠ করে তিনবার সূরা ইখলাস পাঠ করে দিন, একবার কোরআন খতমের সবাব আপনিও পেয়ে যাচ্ছেন।
আচ্ছা।
আর সেই সবাবটা আপনি কি করবেন, মৃত ব্যক্তির রুহের উদ্দেশ্যে আপনি ইসালে সবাব করে দেন।
সুবহানাল্লাহ।
হ্যাঁ, এই হচ্ছে পদ্ধতি। তো তারপরে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দান সদকা করা, বিশেষ করে সদকায়ে জারিয়া প্রদান করা। তো মৃত ব্যক্তি আসলে মেন তো এটা উদ্দেশ্য হয় যে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তির সম্পর্কটা অর্থাৎ কতটুকু ঘনিষ্ঠতা ছিল।
জি।
যদি মা বাবা হয় তার জন্য মানুষ যতটা করবে, অন্য মৃত ব্যক্তির জন্য কিন্তু ততটা
করবে না,
করবে না। আত্মীয় স্বজনের জন্য যতটুকু করবে, একজন অপরিচিত মানুষের জন্য ততটুকু করবে না। কিন্তু এই জগতে এমনও কিছু মুমিন রয়েছে যারা সকল মুসলমানের জন্য
দোয়া করে,
দোয়া করে থাকে, মাগফিরাতের দোয়া করে থাকে, ক্ষমা প্রার্থনা করে থাকে। আর এর জন্য কিন্তু যিনি দোয়া করবেন তার প্রতি সেও কিন্তু লাভবান হবে।
জি।
কেননা কিতাবের মধ্যে এসছে যদি কোনো ব্যক্তি সকল মুমিন মৃত মুসলমান নরনারীর জন্য যদি মাগফিরাতের দোয়া করে, তো যতজন মুমিন নরনারীর জন্য সে মাগফিরাতের দোয়া করেছে তত সংখ্যক মুমিন নরনারীর নেকি তার আমল নামায় লিখে দেয়া হবে। অর্থাৎ মৃত ব্যক্তির সমসংখ্যক নেকি যতজনের জন্য মাগফিরাতের দোয়া করা হবে তত পরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেয়া হবে। কাজে যে দোয়া করছে সেও কিন্তু লাভবান হচ্ছে। আর আরেকটা দিক হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার, যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, দেখুন আল্লাহ তাআলার কুদরতের নিজাম ঠিক এমনটাই যে দয়া করুন দয়া করা
হবে,
অনুষ্ঠানের নাম আমরা রেখেছি এই জন্য
আসলে হাদিসের আলোকে,
যে দয়া করুন, কিতাবে হাদিসে পাকে এসেছে যে দয়া করো, তোমরা দয়া করো, দয়া করা হবে,
ক্ষমা
করো, তোমাদের প্রতিও দয়া করা হবে, ক্ষমা করো, তোমাদেরকেও ক্ষমা করা হবে, হাদিসের সারাংশ। তো কাজেই আজকে যদি আমি কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া করি, আমি কাউকে চিনি না, চেনার দরকার নেই, কোনো মুমিন নরনারীর জন্য যদি আমি দোয়া করি, কোনো ব্যক্তি যদি কবরস্থানে গিয়ে যখন দোয়া করে তখন কিন্তু সে সকলের জন্যই দোয়া করে। তো কাজেই এই দোয়া করার উপকারিতা কিন্তু এটাও একটা দিক, যে আল্লাহ তাআলার কুদরতের এটাও কিন্তু নিজাম, যে যখন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, কে? যে দোয়াকারী।
আচ্ছা।
ওই ব্যক্তির জন্য তখন কেউ দোয়া করার জন্য দাঁড়িয়ে যায়।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সে অন্যের জন্য দোয়া করে,
আল্লাহ তাআলা তার উপর দয়া করে দিয়েছে,
সে দয়া করেছে কারো প্রতি।
জি জি।
তো আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করে দেন।
সুবহানাল্লাহ।
এটা দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে, পরকালেও হবে।
জি।
তো কাজেই এরপরে আসছে দান সদকা করা। দান সদকার বিষয়টা রয়েছে সদকায়ে জারিয়া।
জি।
যেমন মা বাবা যদি হয় তো মা বাবার জন্য উত্তম সওয়াবে জারিয়া হচ্ছে, তার জন্য মসজিদ নির্মাণ করে দিন, তার জন্য মাদ্রাসা নির্মাণ করে দিন, সেখানে যতজন হাফিজে কোরআন হিফজ করবে, যতজন আলিম হবে, হ্যাঁ, সেই সওয়াব তার ওই মা বাবার আত্মার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা বখশিস করে দিবেন, সেই সওয়াব পেতেই থাকবে। এটা হচ্ছে সওয়াবে জারিয়া। ওই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যতদিন কায়েম ও দায়েম থাকবে মা বাবা এই সওয়াব পাবে।
সুবহানাল্লাহ।
আচ্ছা, এই গেল এক। দ্বিতীয়ত হচ্ছে কিতাবের মধ্যে এসেছে যে উত্তম সদকায়ে জারিয়া হচ্ছে কোনো পানির কূপ খনন করে দেয়া।
আচ্ছা।
কিংবা কোনো টিউবওয়েল যদি আপনি ব্যবস্থা করে দেন, সেখান থেকে যত মানুষ পানি পান করবে, সুপেয় পানি, সেই সওয়াবটা মৃত ব্যক্তি পাবে।
সুবহানাল্লাহ।
আমি অনেকও এই আজকেও আমি আসার সময় দেখলাম যে বাইরে মানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছেন, কোনো আল্লাহর বান্দা পানির ট্যাঙ্ক ব্যবস্থা করে দিয়েছেন বিশাল আকার ট্যাঙ্ক, সেখান থেকে মানুষ ইফতারির সময় পানি পান করবে, রাতের বেলা পানি পান করছে, বিশুদ্ধ পানি, এটাও কিন্তু স্বভাবে জারিয়া। যতদিন এই কাজটা চলতে থাকবে ওই মৃত ব্যক্তির প্রতি যার উদ্দেশ্যে সে করেছে, সে যদি নিজের নিজের উদ্দেশ্যও করে থাকে সেটার প্রতিদান পাবে,
ইন্টেকালের পর সেটার
প্রতিদান, এটা হচ্ছে স্বভাবে জারিয়া। তো এই এই পানিটা সে পানি শেষ হয়ে যাবে আবার পানি রাখবে, পানি শেষ হয়ে যাবে আবার পানি রাখবে। তো এইভাবে স্বভাবে জারিয়ার কাজ আমরা আমাদের মা বাবার জন্য, মৃত্যু আত্মীয় স্বজনের জন্য আমরা করতে পারি।
হাদিস শরীফে এটাও রয়েছে রহিকভাই, যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বুখারী শরীফের হাদিস, একজন সাহাবী এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান হঠাৎ করে ইন্তেকাল করেছেন, তো উনি ইন্তেকালের সময় কিছু বলতে চেয়েছিলেন তো বলতে পারেননি, তো আমার ধারণা তিনি আমাকে দান সৎকার করার কথা
করতে পারেননি, আমার মনে হয় যে তিনি
দান সৎকার করার কথা বলতেন। তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞাসা করলেন ওই সাহাবি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি দান সৎকার করি তাহলে এর স্বভাব কি আমার মা পাবেন? তখন আমার দয়ার নবী বললেন যে হ্যাঁ অবশ্যই তোমার মা এই সওয়াব তার নামে লিখবে।
হাদিস আপনি যেটা বললেন মাশাআল্লাহ। তো এভাবে কাজেই ইসালের সওয়াব কখনো মানে এটা ব্যর্থ হয় না, এটা আল্লাহ তবারক ওয়া তাআলা মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। তো কাজেই এই যে সওয়াবে জারিয়ার কথা যে আমরা আলোচনা করছি, এর জন্য দাওয়াতে ইসলামীর একটা উত্তম ব্যবস্থাপনা, যেমন মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, কোনো ব্যক্তি যদি কোনো জায়গা দিয়ে দেয় যেখানে দাওয়াতে ইসলামী জামিয়া করবে, মাদ্রাসাতুল মদিনা গড়ে তুলবে, তো সেটা তার মা বাবার জন্য ইসালের সওয়াব হবে, আত্মীয় স্বজনের জন্য সওয়াবে জারিয়া অনেক বড় সওয়াব। কারণ এখান থেকে যত ইসলামিক স্কলার বের হবে, যত হাফিজে কোরআন বের হবে, এই সওয়াব যতদিন তারা অধ্যয়ন করবে, যতদিন আমল করবে, এর যে এত নেকি এত সওয়াব রয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তৃতীয়ত আসছে তুষার ভাই, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করা, সেই মৃত ব্যক্তি মা বাবাও হতে পারে কিংবা নিকট আত্মীয় স্বজনও হতে পারে, যে মা বাবা জীবিত থাকা অবস্থায় যদি তাদের কোনো মান্নতের কোনো সিয়াম বা রোজা কাজা থাকে, যে মানত করেছিল আমি রোজা রাখব, সন্তান তাদের পক্ষ থেকে সেই সিয়াম বা রোজা পালন করলে তাদের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। যেমন হাদিসে পাকে এসছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, যে আল্লাহ রাসূল রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সওমের বা রোজার কাজা জিম্মায় রেখে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার অভিভাবক তার পক্ষ হতে সেই সওম বা রোজা আদায় করবে। সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। তো এভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ বা উমরা পালন করা, সে ব্যাপারেও কিন্তু এসছে, যে মা বাবার পক্ষ থেকে সে মৃত ব্যক্তি যদি মা বাবা হয়, মা বাবার পক্ষ থেকে হজ বা উমরা করলে তা আদায় হবে এবং তা তাতে মৃত ব্যক্তি উপকৃত হবে। যেমন হাদিসে পাকে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন যে জুহাইনা গোত্রের একজন মহিলা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললেন যে আমার আম্মা হজের মান্নত করেছিলেন তবে তিনি হজ আদায় না করেই ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ হতে সেই হজ আদায় করতে পারবো?
আচ্ছা,
তো এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তার পক্ষ হতে তুমি হজ আদায় করো, তুমি এ ব্যাপারে কি মনে করো যদি তোমার আম্মার উপর ঋণ থাকতো তাহলে তুমি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক আদায় করে দাও, কেননা আল্লাহর হকই সবচেয়ে বেশি আদায়যোগ্য। সহিহ বুখারী শরীফের হাদিস। তবে মা বাবার পক্ষ থেকে যে লোক হজ বা উমরা করতে চায় তার জন্য শর্ত হলো সে আগে নিজের হজ বা উমরা আদায় করতে হবে, আদায় করতে হবে। অনুরূপ মা বাবার পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা,
আচ্ছা,
সেটাও যদি করে এটাও মৃত ব্যক্তির প্রতি দয়া করা হবে।
মাশাআল্লাহ,
এক তো গেল হজ উমরা করা, এরপর হচ্ছে
ইন্তেকালের পর তার আমলনামা তো বন্ধ, যদি ওইভাবে তারা তার সন্তান,
অবশ্যই মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, তার সমস্ত মানে আমল করার সুযোগ বন্ধ হয়ে যায়, তখন সন্তান সন্ততি বা নিকট আত্মীয় যারা রয়েছে তারা যদি এই কাজগুলো করে মৃত ব্যক্তি অবশ্যই উপকৃত হবে। যেমন মা বাবার পক্ষ থেকে বা মৃত ব্যক্তি যদি নিকট আত্মীয় হয় তার পক্ষ থেকে কুরবানি করলে তার স্বভাব দ্বারা তারা উপকৃত হবে। যেমন হাদিসে পাকে বর্ণিত রয়েছে তুষার ভাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার জন্য দুটি শিং বিশিষ্ট দুম্বা আনতে আদেশ দেন, যেটি কালোর মধ্যে চলাফেরা করত, অর্থাৎ পায়ের গোড়া কালো ছিল, কালোর মধ্যেই শুইত, অর্থাৎ পেটের নিম্নাংশ কালো ছিল, এবং কালোর মধ্যে দিয়ে দেখত, অর্থাৎ চোখের চতুর্দিক কালো ছিল। সেটি আনা হলে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ছুরি নিয়ে এসো। এরপর বললেন, এটি পাথরে ধার দাও। আমি ধার দিলাম। পরে তিনি সেটি নিলেন এবং দুম্বাটি ধরে শোয়ালেন। এরপর সেটা জবে করলেন আর বললেন, আল্লাহর নামে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মুহাম্মদ পরিবার ও তার পক্ষ হতে এটা কবুল করে নাও। এরপর এটা কুরবানি করেন। এটাও সহিহ মুসলিম শরীফের মধ্যে এসছে। এছাড়াও আপনার অনেক আরো করণীয় রয়েছে, মা বাবার যদি কোনো বা নিকট আত্মীয়র যদি কোনো ওসিয়ত থেকে থাকে, ওসিয়তকে পূর্ণ করা, অর্থাৎ তার একটা মান্যত ছিল যে আমার মৃত্যুটা এইভাবে হবে, এইভাবে দাফন হবে, এইভাবে কাফন হবে,
বর্জনীয় বিষয়,
যদি শরীয়তের দৃষ্টিতে যদি ওসিয়ত করে গিয়ে থাকে, শরীয়ত সম্মত যদি হয়, তাহলে অবশ্যই সেই ওসিয়ত পূর্ণ করতে হবে। এছাড়া আপনার মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে নিকট আত্মীয়, সেই ঋণ পরিশোধ করা,
হ্যাঁ,
এটারও অনেক ফজিলত রয়েছে। ঋণ পরিশোধ না করার কারণে যা জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, এমনকি যদি আল্লাহর রাস্তায় শহীদও হয়, তবুও ঋণ যতক্ষণ পর্যন্ত থাকবে সেই মৃত ব্যক্তি নাজাত পেতে পারবে না। কাজেই উচিত হলো মৃত ব্যক্তির যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে বা সন্তান সন্তানাদি যারা রয়েছে, তাদের উচিত হচ্ছে তাদের ঋণ আদায় করে দেয়। এ ব্যাপারে কিন্তু সমাজে দেখা যায় যে অনেক ঢিলে ঢালা, একটা অলসতা, একটা গাফিলতা চলে আসে। মা বাবা মারা গেছে, কিন্তু মা বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকেই কিন্তু সন্তান ঋণ প্রদানে কিন্তু গাফিলতি
করে,
সম্পদের মোহ, সম্পদের মায়া। তো কাজে এ ব্যাপারে হাদিসে পাকে বর্ণিত রয়েছে, যতক্ষণ পর্যন্ত বান্দার ঋণ পরিশোধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাসাই শরীফের হাদিস। তো কাজেই আমাদের যারা মা বাবা ইন্তেকাল করেছেন, যারা নিকট আত্মীয় স্বজন যারা রয়েছেন, তো তাদের যদি কোনো ঋণ বাকি থাকে দুনিয়াতে, সেটা যদি আমরা জানি, কোনোভাবেই যদি জানতে পাই, বা কোনো হকদার যদি সেটা দাবি করে, অবশ্যই সেই ঋণ পরিশোধ করতে হবে। তো কাজেই তুষার ভাই, এরপরে যে বিষয়গুলো রয়েছে, কাফফারা আদায় করা, যদি তার পক্ষে কোনো কোনো রোজা বা নামাজ যদি বাকি থাকে মৃত ব্যক্তির, সেটাকে আদায় করা, তারপর মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা অধিকারে, আর যদি মা বাবা হয় তাহলে তো কথাই নেই, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। তো এরপরে রয়েছে, যদি কোনো ওয়াদা করে যায় মৃত ব্যক্তি যদি কোনো ওয়াদা করে যায়, প্রতিশ্রুতি যদি করে যায়, সেই প্রতিশ্রুতি মান্যত হিসাবে মানে এডিট হবে। মা বাবা কারোর সাথে কোনো ভালো কাজের যদি ওয়াদা করে যায়, বা নিকট আত্মীয় সে যদি হয়, কোনো ওয়াদা যদি করে যায়, তারা বেঁচে থাকলে সে ওয়াদাটা পূরণ করতেন, তো সেই ওয়াদাটা সন্তান সন্ততি যারা রয়েছে বা নিকট আত্মীয় যারা রয়েছে, সেটা তাদের
পূরণ করে দেয়া,
তাদের রেখে যাওয়া বা পরিত্যক্ত সম্পদ যদি থাকে সেটা দিয়ে হলেও সেটা রক্ষা করতে হবে। এরপরে রয়েছে, কোনো গুনাহের কাজ যদি মৃত ব্যক্তি সেটা জারি করে যায়, সেটাকে বন্ধ করা, এটাও কিন্তু তাদের প্রতি দয়া করা। যেমন আপনার মা বাবা হয়তো মনে করেন টেলিভিশনই ঘরে রেখে গেল, ফর এন এক্সাম্পল, তো সে তার মধ্যে নাচ গান বাদ্য সিনেমা নাটক এগুলো সন্তান দেখছে,
এগুলো তো উপলব্ধি নেই আমাদের মধ্যে,
মা বাবা কিন্তু কিনে দিয়ে গেল, এটা গুনাহের কাজ। এখন মা বাবা যদি নেক কাজের নিয়তে করে দিয়ে যায় আর সন্তান যদি দেখে, তো সেক্ষেত্রে সন্তান গুনাহগার হবে, এবং মা বাবাকে বলে দিতে হবে যে বাবা, আমি তোমাকে যে এই টেলিভিশন বা এই কম্পিউটার বা যা কিছু কিনে দিচ্ছি, এর দ্বারা তুমি কোনো গুনাহ করতে
পারবে না।
যদি গুনাহ করো, সেটা তোমার নিজ দায়িত্বে নিজের উপর বর্তাবে, সেজন্য আমি দায়ী হব না। এটা সুস্পষ্টভাবে সন্তানের সাথে কাছেও বলে দিতে হবে, সন্তানকেও বলে দিতে হবে। আদারওয়াইজ যদি এই নিয়ত মৃত ব্যক্তি যদি না করে থাকে, ওলামায়ে কেরাম যেমনটি বলে থাকেন, যদি নিয়ত না করে থাকে, যদি এটাই নিয়ত থাকে যে আমার সন্তান বিনোদনপূর্ণ অনুষ্ঠান দেখবে, ভালো থাকবে, দুশ্চিন্তা আমার সন্তানকে কখনো আঁকড়ে ধরবে না, গুনাহের সুযোগ করে দিল, সেক্ষেত্রে ওই মেয়ে মানে মৃত ব্যক্তির উপর এই গুনাহ শাস্তি বর্তাবে। সন্তান যখন যখন গুনাহ করবে, মৃত ব্যক্তি সে শাস্তি ভোগ করবে। তো কাজেই সন্তানের উচিত হচ্ছে যে মা বাবা যে কাজটা করে দিয়ে গেছে তার নিয়ত যাই ছিল ভালো হোক কিংবা মন্দ, কিন্তু সন্তানের উচিত না সেই কাজটা গুনাহের কাজে প্রয়োগ করা। তো কাজে মৃত ব্যক্তি কোনো গুনাহের যদি কোনো কাজ অবশিষ্ট রেখে যায়, জারি ও সারি রেখে যায়, সেটাকে বন্ধ করা। আর বর্জনীয় যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে মৃত ব্যক্তির পরনিন্দা না করা, মৃত ব্যক্তির গীবত না করা, ব্যাকবাইটিং না করা। কারণ মৃত ব্যক্তি কিতাবের মধ্যে রয়েছে মৃত্যুর পর মৃত ব্যক্তি কিন্তু সকল আলোচনার ঊর্ধ্বে চলে যায়, সকল আলোচনার ঊর্ধ্বে। তো কাজে মৃত ব্যক্তিকে নিয়ে গীবত করা, পরনিন্দা করা, ব্যাকবাইটিং করা এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কঠোরভাবে। এরপর আসছে মৃত ব্যক্তিকে গালমন্দ করা, এটাও করা যাবে না কোনোভাবে। মৃত ব্যক্তি যদি আপনার হক নষ্ট করে থাকে, মৃত ব্যক্তি কোনো কারণে যদি আপনার কোনো অনিষ্টতার দ্বারা যদি সাধন হয়ে থাকে, আপনি তাকে ক্ষমা করে দিন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। কেননা ক্ষমা করো, ক্ষমা করা হবে, দয়া করো, দয়া করা হবে। তো কাজেই মৃত ব্যক্তিদের প্রতি আমাদের কোনো আক্রোশ, কোনো প্রতিশোধ থাকলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত।
আমরা দেখতে পাই
ক্ষমা করাটাও কিন্তু দয়া।
জি জি, এরপর আমরা দেখতে পাই অনেক সময় মৃত ব্যক্তির পাশে কমদন করা, আমাদের ইসলামী বোনরা যারা আছে তারা
আর্তনাদ করা,
করে
মাতম করা,
মাতম করা, এটাও নিষেধ রয়েছে মৃত ব্যক্তির
ছেড়া, নিজের চুলকে ছেড়া,
জি 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 জি,
বুকের মধ্যে চাপড়ানো, হাত চাপড়ানো,
এগুলো আমাদের গ্রাম দেশে
পরিহার করতে হবে। আর্তনাদ করা, এবং বিশেষ করে যারা গায়ের মুহরিম যারা, তাদের কাছে মানে বেপর্দা হয়ে যাওয়া,
জি জি,
তো এগুলো আল্লাহ তাআলার পানা, এগুলো কিন্তু গুনাহ। হ্যাঁ, এগুলো কিন্তু মৃত ব্যক্তির উপরে এই শাস্তিগুলো
জি বর্তাবে,
বর্তাবে।
এরপর কবরস্থানে যখন আমরা, কবরস্থানে যখন আমরা যাব তখন খেয়াল করা, জুতা না নিয়ে যাওয়া, এরকম অসংখ্য বিষয়গুলো রয়েছে বর্জনীয়।
এগুলো অনেক লম্বা ডিটেইলস আলোচনা রয়েছে, যেহেতু সময়ের খুব
সংকীর্ণতা, দর্শক শ্রোতা আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। শুরু থেকে আমরা মাশাআল্লাহ অনেক কিছু শুনেছি যে বিষয়গুলো, যাতে করে আমরা বিষয়গুলোর উপর আমল করতে পারি। মৃত ব্যক্তির যদি আমরা আলহামদুলিল্লাহ দয়া করতে পারি, তাহলে কাল আমিও যখন ইন্তেকাল করব আমার উপরও দুনিয়াবাসী দয়া করবে। তো আমরা শুনেছি দয়া করার মাধ্যম, শুনেছি আমরা যে দান সৎকার করা, তার জন্য বেশি বেশি সালে সওয়াব করা, হ্যাঁ, তার জন্য চার দিনের কুলখানি করা, চল্লিশ আয়োজন করা, এগুলো হচ্ছে ইসালে সওয়াবের মাধ্যম। তার জন্য কোনো প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা তৈরি করা,
মিলাদ
মাহফিল করা, তো এগুলো হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ পূর্বেকার যারা বুজুর্গরা রয়েছেন তাদের দেখানো আমল আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে মৃত ব্যক্তির উপর দয়া করার কিছু মাধ্যম। তো আল্লাহ পাক আমাদেরকে মৃত ব্যক্তি যখনই আমাদের সন্নিকটে বিদ্যমান হবে তখনই আমরা তাদের উপর দয়া করার যে মাধ্যমগুলো, একেবারে শুরু থেকে তার দাফন কাফন থেকে, একেবারে তার শুরু থেকে তার গোসল থেকে শুরু করে একেবারে তাকে দাফন করা পর্যন্ত, এবং তার মৃত্যুর পরেও একেবারে যতদিন আমি আপনি হায়াতে বেঁচে থাকবো, একে এজ এ সন্তান হিসেবে, ছেলে মেয়ে হিসেবে, মা বাবার জন্য এই সালে সওয়াব করা, এগুলো হচ্ছে মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক।
আমিন
আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে, কেউ দেখুক বানা দেখুক নিশ্চয় খোদা মহান দেখবে।